ক্লাস 10 কে পড়াতে যাচ্ছি শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম। আজকে 30 তারিখের পাঠটা আমি দেব। গতদিন যতটুকু পড়িয়েছিলাম তার পর থেকে পড়াবো, অর্থাৎ 43 পৃষ্ঠার এই মাঝামাঝি জায়গা থেকে আজকে শুরু করা যাবে। কিন্তু তার আগে আগে কি হলো সেটা একটু বলে নিই। গল্পকথক বাড়ির সামনে থেকে পাথরটাকে তুললেন, কারণ সেই পাথরটা বারে বারে গল্পকথককে হোঁচট খাওয়াতো। রাস্তার ধারে রেখে দিলেন। রাস্তার ধার থেকে একদিন দেখলেন পাথরটাকে কেউ পুজো করে গেছে। গল্পকথক যখন পাথরটা তুলেছিলেন তখন একটা লোক পাথরটার প্রতি আগ্রহ দেখিয়েছিল, তা পুজো করে গেছে। সেই সেইটা দেখে সেইটা পাশ থেকে লোকটাই গল্পকথককে দেখিয়ে দিল। এই নিয়ে গল্পকথকের সঙ্গে যেসব কথাবার্তা হলো লোকটার আমি আগে আলোচনা করেছি। তার পরের দিন দেখা গেল পাথরটা উধাও, কিছুদিন পরে সেটাকে একটা অশ্বত্থ গাছের তলায় পাওয়া গেল, কাছেই গঙ্গা। লোকজন গঙ্গা স্নান থেকে ফেরার পরে পাথরটাকে পুজো করত। তারপরে পাথরটার সেই অশ্বত্থতলায় কিছু পাথরটাকে কেন্দ্র করে কিছু সন্ন্যাসী টন্ন্যাসী জুটল। তারা গাঁজার নেশা করছে এবং মাঝে মাঝে বোম বোম আওয়াজ করছে। তারপরে সন্ন্যাসী যখন জুটেছে কিছুদিন পর ভক্তও জুটে গেল। গল্পকথক চম্পারণ বেড়াতে গেলেন, বেড়াতে না কাজে গেলেন, চিনির কলের একটা কাজে সেখানে গেলেন। এবং যাওয়ার আগে সে পাথরটাকে দেখে গেলেন, প্রচুর ভক্তের সমাগম হয়েছে, সন্ন্যাসীরাও আছে। এবং সেই পাথরটা যে ত্রিলোকেশ্বর শিব তার তল নেই এইসব বিস্তৃত আলোচনা করছে, কিন্তু পাথরটা সম্বন্ধে পাথরটার সমস্ত ইতিহাস গল্পকথক জানেন। মনে হলো যে সবাইকে বলে দিই পাথরটার আসল ইতিহাস, কিন্তু তিনি একটু ভয় পেলেন। মজা করে বললেন যে তার জীবন বীমা করা ছিল না, সেই জন্যে, অর্থাৎ এত মার খাবেন সেসব ধর্মবিরোধী দেবতা বিরোধী কথা বললে তাতে তার জীবনও চলে যেতে পারে। সুতরাং আর একটা ব্যাপার, তার ট্রেনের দেরি হয়ে যাচ্ছে, চম্পারণ যেতে হবে, সেই ভেবে আর কিছু বললেন না। এই পর্যন্ত আমরা পড়িয়েছিলাম, এবার সেখান থেকে ফিরে কি ঘটলো সেটা দেখা যাক। 43 পৃষ্ঠার মাঝামাঝি থেকে আমরা পড়ছি। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দায়, এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ। শঙ্খ ঘণ্টা বাজছে আর প্রচুর ভক্ত এসে হাজির হয়েছে। শঙ্খ ঘণ্টার আওয়াজে কান ঝালাপালা হচ্ছে, আবার ওই লোকজন ঠেলে এগোনো খুব মুশকিল। দুরূহ, দুরূহ কথাটার মানে কঠিন। আচ্ছা, আর্তনাদ কথাটা বলল কেন? আর্তনাদ কথাটার মানে আর্ত মানে যে বিপদে পড়েছে, নাদ মানে আওয়াজ, অর্থাৎ বিপদে পড়ে যে চিৎকার করে বা আওয়াজ করে তাকে আর্তনাদ বলে। এখানে শঙ্খ ঘণ্টার আওয়াজকে আর্তনাদ বলে। গল্পকথক এখনো কিন্তু সেই পাথরটাকে এই যে দেবতায় রূপান্তরিত করলো, এতে কিন্তু গল্পকথকের সে ব্যঙ্গ বিদ্রুপ আর থামছে না, এখনো চলে যাচ্ছে। আগের দিনই বলেছি গল্পকথক নাস্তিক কি আস্তিক, অর্থাৎ ঈশ্বরের উপর তার অবিশ্বাস আছে কি নেই এটা বড় কথা না। বড় কথা হচ্ছে রাস্তার একটা সামান্য পাথরকে এই যে ঘটা করে দেবতার রূপ দিয়ে দেবতার জন্ম দেয়া হলো, এইটাতেই গল্পকথকের আপত্তি। তিনি এটা কিছুতেই মেনে নিতে পারছেন না, তাই এখানেও একটু বিদ্রুপ করলেন, ব্যঙ্গ করলেন। শঙ্খ ঘণ্টা প্রকৃত দেব মন্দিরে দেবতার পুজো অর্চনায় আরাধনায় বাজানো হয়, তার একটা শুভ দিক আছে। শঙ্খ ঘণ্টা বাজানোর হচ্ছে একটা শুভ প্রতীক, কিন্তু এখানে একটা পাথরকে কুসংস্কারের বশে বা কিছু স্বার্থান্বেষী মানুষ তার স্বার্থ মেটানোর জন্য, যেমন ওই লোকটা একটু পরেই সেটা জানতে পারবো, সেই স্বার্থ মেটানোর জন্য যে একটা পাথরকে দেবতার রূপ দিয়ে অন্যান্য লোকজনের সঙ্গে ভণ্ডামি করছে, প্রতারণা করছে, তাদেরকে ঠগাচ্ছে, তাতে যেন শঙ্খঘণ্টার আওয়াজটা ঠিক, শঙ্খঘণ্টার আওয়াজ যে কাজে লাগানো হয় এখানে কিন্তু সে কাজ হচ্ছে না, বরং মানুষকে প্রতারিত করা হচ্ছে। শঙ্খঘণ্টাগুলো যেন ঠিক কাজে নিজেদের ব্যবহৃত করতে না পেরে তারা আর্তনাদ করছে, তারা বিপদে পড়েছে। কিন্তু সে কথা বলছি না, সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে। আরেকজন চলে এসেছে, আরেকজন মানে সেই লোকটি। কি রূপে বলছে, কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে আমি অবাক হয়ে গেলাম। কলেবর মানে শরীর, শরীরটা পাল্টে গেছে, মন্দিরের চত্বরে সেই লোকটা। চত্বরে মানে, চত্বর মানে প্রাঙ্গণ বা উঠোন, সেই লোকটা। কোন লোকটা? প্রথমতম, অর্থাৎ পাথরটার প্রথম থেকে যে লোকটা পাথরটার প্রতি আগ্রহ দেখিয়ে এসেছে সেই লোকটা, সেই আদি। আদি মানে পুরনো, এবং অকৃত্রিম উপাসক। উপাসক মানে পূজারি, যে উপাসনা করে, পূজা করে। অকৃত্রিম, কৃত্রিম মানে আর্টিফিশিয়াল, অকৃত্রিম যা আর্টিফিশিয়াল নয়, মানে সেই আদি, প্রথমকার সেই আদি প্রাচীনতম সেই লোকটি এখানে উপাসক, একদম খাঁটি একজন উপাসক হিসেবে এখানে দেখা দিয়েছে বলে একটা ড্যাশ তার চেহারাটার বর্ণনা করছে। এরকম, অর্থাৎ অন্যান্যরা সবাই ভাবছে সে অকৃত্রিম, অর্থাৎ এই হচ্ছে খাঁটি উপাসক, অর্থাৎ পুরোহিত, পূজারী, দেবতার উপযুক্ত সেবক, সেবা করে চলেছে। কিন্তু আসলে সে কিন্তু খাঁটি নয়, সে একটা তার ছোট্ট স্বার্থ মেটানোর জন্যে এই রকম একটা ভূমিকা নিয়েছে। তার চেহারাটা কেমন দেখলেন? গেরুয়া, গেরুয়া বসন, তিলক, মাথায় তিলক কাটা, এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন। রুদ্রাক্ষ ছোট ছোট ফল হয়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে হিমালয় অঞ্চলে রুদ্রাক্ষের গাছ আছে। সেই রুদ্রাক্ষের মালা, আমরা গোল গোল ফল, ওই ফলগুলোর গায়ে এবড়ো খেবড়ো এইরকম ফলের মালা পুরোহিত বা সাধু সন্ন্যাসীদের গলায় দেখি। এই রুদ্রাক্ষ আবার আসল খাঁটি রুদ্রাক্ষ, অত্যন্ত দামি, এর মধ্যে আবার অনেক ভেজালও ঢুকে গেছে। যাক, সেটা এখানে আলোচ্য নয়। তাহলে লোকটার চেহারা এইভাবে পরিবর্তন হয়ে গিয়েছে গল্পকথক দেখলে। এবার লোকটাকে প্রশ্ন করলেন, এ কি ব্যাপার? আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন, আমি কে? গল্পকথক। গল্পকথককে দেখে লোকটা একটু হতভম্ব হয়ে গেল, ভেবাচেকা খেয়ে গেল। এই আগে এই দিনই শিবের সেবায়েত, দিন দিন কথাটা দয় দীর্ঘি দন্তের ন, দিন কথাটার দুরকম অর্থ হয়। এক হচ্ছে দিন মানে হচ্ছে ধর্ম, দিন দুনিয়ার মালিক, ধর্ম এবং সারা দুনিয়ার মালিক পরমেশ্বর। আরেকটা দিন কথাটার মানে হচ্ছে দরিদ্র, যারা অত্যন্ত গরিব, নিঃস্ব, যাদের কিছু নেই, তারাও দিন। তাহলে লোকটা নিজেকে সেই দিন, দরিদ্র হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বলল, সেই এই শিব, এই দেবতার সেবায়ে, সেবায় রয়েছে, যে সেবা করছে, অর্থাৎ সেবক, অর্থাৎ পূজারী। লোকটি বিনীতভাবে জবাব দেয়, অত্যন্ত ভদ্রতা নিয়ে লোকটা জবাব দেয়। গল্পকথক তখন বলছে, তা তো দেখতেই পাচ্ছি, দিব্যে বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে, এই জন্যেই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল, বিনি পুঁজির ব্যবসা। কেন বলল? এমন এক সামান্য একটা পাথরকে নিয়ে এই লোকটা দারুণ একটা ব্যবসা ফেলেছে। কত ভক্তের আগমন ঘটেছে, সাধু সন্ন্যাসীদের আগমন ঘটেছে। এখন একটা চিরস্থায়ী খাজনার বন্দোবস্তের কথা আগেই গল্পকথক কল্পনা করেছিলেন, তাই হচ্ছে ভক্তরা চাল ডাল মিষ্টি নানা রকম টাকা পয়সা ইত্যাদি এখন এই দেবতার উদ্দেশ্যে দান করবে এবং সেগুলো সবই এই লোকটার পাবে, সব কিছুই তার অধীনে চলে আসবে। এতে কোনো রকম ইনভেস্ট করাও হলো না, অথচ শুধু টাকা আর লাভ, কোনো খরচ নেই, শুধু আমদানি। বিদ্রুপ করলো গল্পকথক, এই জন্যেই আপনি পাথরটার ওপর প্রথম থেকে আগ্রহ দেখিয়েছিলেন, অর্থাৎ প্রথম থেকে এইটাই ছিল আপনার উদ্দেশ্য। শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না, এইটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায়, ভারী রূঢ় হয়ে পড়ি। প্রীতিশীলতা মানে ভালোবাসা। শিলাখণ্ড পাথরের টুকরোটার প্রতি প্রথম থেকে যে এই জন্যেই তার এত ভালোবাসা, এই জন্যেই এই ভালোবাসাটা যে তার অহেতুক ছিল না, বিনা কারণে ছিল না, এবং এর মধ্যে একটা স্বার্থ ছিল, নিঃস্বার্থ ছিল না, স্বার্থ ছিল, এইটা ভেবেই গল্পকথক লোকটার ওপর হঠাৎ করে অকস্মাৎ হঠাৎ রেগে গেলেন, খুব একটু কঠিন হয়ে উঠলেন। কানে আঙুল দিয়ে সে বলল, ওই যে বিনিপুঁজের ব্যবসা ফাঁদা হয়েছে না, সেই কথার সূত্র ধরে লোকটা উত্তর দিচ্ছে কানে আঙুল দিয়ে, অমন বলবেন না, পাথর কি মশাই, শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে, ত্রিলোকেশ্বর শিব, একবার বিষ্ণু মানে নারায়ণ, আর একবার শিব, ত্রিলোকেশ্বর, স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর দেবতা। তাহলে সেই লোকটার কাছে, সেই পূজারীর কাছে এই পাথর খণ্ডটা একাধারে শিব আর একধারে বিষ্ণু। উদ্দেশ্যে সে নমস্কার জানায়, কথাটা বলেই সে কপালে হাত ঠেকিয়ে নমস্কার জানায়। আমি হেসে ফেললাম, ওর তল নেই না, চম্পারণ যাবার আগে শুনে গিয়েছিল ভক্তরা সব বলাবলি করছে যে এর কোনো তল নেই, যতই খোঁড়া যায় এর কোনো শেষ দেখতে পাওয়া যাবে না। এবার সে একটু কুণ্ঠিত হয়, কুণ্ঠিত মানে কথাটার মধ্যে একটু লজ্জা পেয়ে যায়, গল্পকথকের এই প্রশ্নে লোকটা লজ্জা পেয়ে যায়। তখন বলে, ওরাই তো বলে, তুমি নিজে কি বলো? গল্পকথক বলছেন রূঢ় হয়ে কঠিন হয়ে, ওরা তো বলে নিচে যতই কেন খুঁজে যাও না, টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে, কিন্তু তোমার কি মনে হয় টিউব কল? রাস্তাঘাটের ধারে আমরা টিউব কল সবাই জানি, কিন্তু টিউব কলের পাইপেরও একটা শেষ আছে, কিন্তু খুঁড়লে তার শেষ পাওয়া যাবে, কিন্তু এই পাথরটার কোনো শেষ নেই, যতই খোঁড়া যায় ততই এর তল খুঁজে পাওয়া যাবে না। তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। গল্পকথক তখন বলছে, কতদূর শিকড় নেবে যে খুঁড়ে দেখাবি না কেন একদিন? জিভ কেটে লোকটা বলল, ওসব কথা কেন, ওতে অপরাধ হয়, বাবা রাগ করবেন, উনি আমাদের জাগ্রত, জাগ্রত মানে ভক্তি ভরে যা বলা যায় দেবতা তাই শোনেন, এরকমই একটা ব্যাপার। গল্পকথক তখন বলছে, বটে তাই নাকি, কিরকম জাগ্রত শুনি, এই ধরুন না কেন, এবার তো কলকাতায় দারুণ বসন্ত, টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না। গল্পকথক ভয় পেয়ে গেলেন এবার, গল্পকথক ভয় পেয়ে গেলেন এবার, হ্যাঁ বলো কি, মহামারী নাকি? জানতাম না তো, মহামারী কথাটার অর্থ হচ্ছে যে রোগ ছড়াতে ছড়াতে ব্যাপক পরিমাণে মৃত্যু ঘটায়, সেই অবস্থাটাকে বলে মহামারী। এখন মহামারী কথাটার অর্থ আজকের দিনে, মানে এই মুহূর্তে কাউকে নতুন করে বোঝাতে হবে না, প্রতি মুহূর্তে আমরা তার পরিচয় পাচ্ছি খবরের কাগজের পাতায় বা টিভির পর্দায়। তাহলে এখানে বলছে মহামারী লেগে গিয়েছে নাকি, জানতাম না তো, খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে। লোকটা বলছে খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে, কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই বলে ড্যাশ, মানে কথাটা উচ্চারণ করলেন না, মানে প্রত্যেক পাড়াতেই মৃত্যু ঘটছে বসন্ত রোগের জন্য, কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারুর হয়নি দেবতার কৃপায়। এই দেবতার কৃপায়, কৃপা মানে দয়া, এই দেবতার দয়ায় কারো কোনো রকম রোগ হয়নি, বসন্ত রোগ আসেনি, কোনো রকম বলবো না, বসন্ত রোগ আসেনি, আমরা কেউ টিকেও নিইনি, কেবল বাবার চরণামৃত খেয়েছি, চরণামৃত অর্থাৎ ঠাকুরকে ধুইয়ে যে জলটা থাকে সেইটা, অনেক কিছু দুধ টুধ দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়, পা ধুইয়ে দেওয়া হয়, সেইটাই চরণামৃত রূপে আমরা ভক্তিভরে দেব মন্দিরে খাই, পান করি। তাই চরণামৃত খেয়ে, এই দেবতার চরণামৃত খেয়ে এ পাড়ায় বসন্ত রোগ ঢোকেনি। এই যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? এখানে এবার আমি একটু থামলাম, কিছু কথা বলব। গল্পটার এই অবধি একটা অংশ শেষ হলো, পাথরটাকে কিভাবে তোলা হলো, পাথরটা কিভাবে একটু 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 করে দেবতায় পরিণত হলো, দেবতায় পরিণত হওয়ার পরে সেই পাথরটার সম্মান মর্যাদা কিরকম আস্তে আস্তে বেড়ে গেল, পাথরটা জনপ্রিয়তা পেল কিভাবে, এগুলো সব পেলাম। এবং প্রত্যেকটা ক্ষেত্রে গল্পকথকের প্রত্যেকটা ক্ষেত্র গল্পকথকের চোখের সামনে ঘটেছে, দেখেছে, যা যা ঘটেছে দেখেছে, এবং এতক্ষণ পর্যন্ত পাথরটাকে নিয়ে গল্পকথকের চরম একটা বিদ্রুপ ব্যঙ্গ উপহাস ছিল, সেটা আমি কিছুক্ষণ আগেই আর একবার বললাম, আগেও আর একবার বলেছি আগের ক্লাসে, যে গল্পকথক নাস্তিক কি আস্তিক, ঈশ্বর অবিশ্বাসী কি বিশ্বাসী, এটা বড় কথা নয়, এই পাথরটাকে গল্পকথক কিছুতেই ঈশ্বর বলে মানতে রাজি নয়, যতবার পাথরটা সম্বন্ধে দেখেছেন, পাথরটা সম্বন্ধে তার চিন্তা ভাবনা মাথায় এসেছে, ততবারই কিন্তু তার মনের একটা ভয়ং, মানে ভীষণ বিদ্রুপ, এটা তিরস্কার, উপহাস, ব্যঙ্গ তার চিন্তার মধ্যে জেগে উঠেছে। সেইগুলো আমরা, সেই তার চিন্তা ভাবনা যে বর্ণনা এই গল্পে আছে তা থেকে আমরা জেনেছি। কিন্তু এই যে পূজারীর কথায় গল্পগত ভয় পেয়ে গেলেন, এইবার তিনি কি করলেন, এটার থেকে আর একটা অংশ গল্পের শুরু হচ্ছে। এবার কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। ত্রিলোকনাথ, লোক মানে আগেই বলেছি যে একটা এলাকা বা ত্রি মানে তিন, ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল, ত্রিলোকনাথ, নাথ কথাটা ত্রিলোকেশ্বর আগে বলেছে, এখানে নাথ বলল, নাথ কথাটার মানে শ্রেষ্ঠ, ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ, দেবতাই সর্বশ্রেষ্ঠ। ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে, এই যে এতক্ষণ ত্রিলোকনাথের অর্থাৎ সেই পাথরটার নানা গুণ তিনি শুনছিলেন সেই পূজারীর মুখ থেকে, তার মহিমা তার মাহাত্ম্য শুনছিলেন, সেটা এখন আর তার মাথায় ঢুকছে না। কি বললেন তিনি, আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে হবে, আর একদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। গল্পকথক এইরকম একটা রোগে এর আগে মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। বসন্ত রোগ, এখন আমরা যেটাকে পক্স বলি, আগে একটা স্মল পক্স ছিল, সেই সেটা এখন আর দেখা যায় না, কারো মধ্যেই হয় না, সেই বীজাণুগুলো শেষ হয়ে গেছে, সেগুলো সেটা একটা মারণ রোগ ছিল, ওষুধ বেরোয়নি এবং প্রচুর মৃত্যু ঘটত। এখন পক্স হয়, বসন্ত হয় এবং সেটা সাধারণ বসন্ত, তাতে এখন অনেক চিকিৎসা বেরিয়ে গিয়েছে বা ওষুধ বেরিয়ে গিয়েছে, ওষুধ না খেলেও কয়েকদিন ভোগার পর এগুলো কেটে যায়। তা কিন্তু গল্পকথকের যে রকম হয়েছিল তাতে তার মৃত্যু আসন্ন ছিল, মৃত্যু ঘটবে এইরকম একটা জায়গায় চলে গিয়েছিলেন, কোনো রকমে বেঁচেছেন, সুতরাং এখন তো তার ভয় হবেই। অর্থাৎ তিনি মেডিকেল কলেজের উদ্দেশ্যে ভয় পেয়ে যাত্রা করলেন, ধাবিত হওয়া মানে ছুটে গেলেন, ছুটে যাওয়া। পথে এক বন্ধুর সাথে সঙ্গে দেখা, দাঁড় করিয়ে সে বলল, আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে, এত ব্যস্ততা দেখিয়ে কোথায় চলেছ টিকে নিতে? টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকে কিচ্ছু হয় না, তুমি বরং ভেরিওলিনাম 200 এক ডোজ খাওগে কিং কোম্পানির থেকে। ওষুধটার নাম বলল, ডোজ বলল এবং কোম্পানিটাও বলে দিল। তার এক বন্ধু পথে যাচ্ছিলেন মেডিকেল কলেজে টিকে নিতে, আরো বলল, তুমি বরং ভেরিওলিনাম 200 এক ডোজ খাওগে কিং কোম্পানি থেকে, যদি টিকে থাকতে চাও, অর্থাৎ যদি বেঁচে থাকতে চাও, পরের সপ্তাহে আরেক ডোজ, তারপরে আরেক, ব্যাস নিশ্চিন্দি, আর বসন্ত তোমার ধারের কাছে আসবে না। টিকে ফেল করছে, আচ্ছার দেখা যায়, টিকেতে কিছু হচ্ছে না, এটা প্রায় দেখা যাচ্ছে আচ্ছার, কিন্তু ভেরিওলিনাম নেভার, ভেরিওলিনাম যারা নিচ্ছে তাদের একদম না, বসন্ত রোগ ধারের কাছে আসছে না। বলে কি, জানতাম না তো। রে জানবে কোত্থেকে, কেবল ফোঁড়াফুড়ি এই তো জেনেছ, অন্য কিছুতে কি তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি, আমি জানি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছে, সেই জন্যে যাকে পাচ্ছে হোমিওপ্যাথির জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। একটা প্রবাদ আছে, গরুর নতুন শিং উঠলে গরু যেখানে সেখানে গুঁতো মেরে বেড়ায়, শিং সুরসুর করে, নতুন গজিয়েছে না? এখানেও সে প্রবাদটা খাটে যে নতুন হোমিওপ্যাথি বিদ্যা শিখেছে, প্র্যাকটিস করছে, নতুন ধরেছি প্র্যাকটিসটা ধরেছি, সুতরাং যাকে পাচ্ছে, অন্যান্য অ্যালোপ্যাথি কবিরাজি সব বিফলে যায়, সবই ব্যর্থ, কেবল হোমিওপ্যাথির গুণগান করে তাকে হোমিওপ্যাথির দিকে টেনে নিয়ে যাচ্ছে গল্পকথকের এই বন্ধু, এখানেও তার স্বার্থ কাজ করছে। তখন গল্পকথক অর্থাৎ ভয়, ভয় থেকে কিভাবে মানুষের মস্তিষ্ক এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, সেদিক থেকে ওদিক যাতায়াত করে যাচ্ছিলেন, পূজারীর কথা শুনে, সেই লোকটা অর্থাৎ পূজারি, সে পাথরটার, তার কথা শুনে তিনি টিকে নিতে মেডিকেল কলেজে যাচ্ছেন, তার পরিকল্পনা পাল্টে গেল এই লোকটার কথায়। কেন? গল্পকথকের মনে এখন প্রচণ্ড ভয়, মৃত্যু ভয়, একবার মরতে মরতে বেঁচে গেছেন, সুতরাং যে যেমন বোঝাচ্ছে তিনি তেমন পথেই চলছেন, সেটা আরও তার প্রমাণ পাব, দেখা যাক কি হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিওলিনাম গলাধ্যকরণ করলাম, গলাধ্যকরণ মানে খেয়ে ফেললেন, গলায় ঢেলে দিলেন, যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, এবার একটু স্বাভাবিক, ওষুধ পড়ে গিয়েছে, আর কোনো ভয় নেই, এবার একটা শান্তি, মনের মধ্যে একটা তৃপ্তি, স্যাটিসফ্যাকশন এলো। এরপরেই যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এরপরেই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা শব যাত্রা গেল। উপরি উপরি মানে পরপর, শব যাত্রা মানে মৃতদেহ নিয়ে গেল। মৃতদেহ নিয়ে গিয়ে যে শোভাযাত্রা মানে লোকজন সঙ্গে গিয়ে হরিবোল করতে করতে নিয়ে যায়, সেই শব যাত্রা গেল। এবার গল্পকথক তা দেখে মনে করলেন, নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে। নাও মরতে পারে, কিন্তু মনের মধ্যে একটা প্রবল ভয় গল্পকথককে এইসব মনে করাচ্ছে। কি সর্বনাশ, ভাবতেও গা শিউড়ে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ওই মৃতদেহগুলো, ওই ডেড বডিগুলো থেকে, এবং সেগুলো নাকে মুখে চোখে এসে ঢুকছে। তো এই কিছুক্ষণ আগে ভেরিওলিনাম রক্ত নিলাম, ভেরিওলিনামটা রক্তে পৌঁছাতে না পৌঁছাতেই এতক্ষণে এইসব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। ভয় কোথায় পৌঁছে দেয়? তাহলে এই যে আকাশে বাতাসে এত মৃতদেহ যাচ্ছে, আকাশে বাতাসে তার বীজাণুগুলো উঠছে, সেগুলো তো নাকে মুখে উঠতে উঠতে এসে ঢুকছে, শরীরে প্রবেশ করছে। তার জন্যে তো রোগ শরীরে ছড়িয়ে যাচ্ছে। ভেরিওলিনাম নিয়েছেন, কিন্তু সেটা রক্তে মধ্যে দিয়ে শরীরে ছড়াবে, তারও তো একটা সময় চাই। তার মধ্যেই বীজাণুগুলো যদি কাজ করে চলে, এই জার্মগুলো যদি কাজ করতে শুরু করে দেয়, হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদ সংকুল বাতাসের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ভয়ে হাত পা গুটিয়ে আসছে, সিটিয়ে আসছে, শরীর অবসন্ন, একটা বিরাট ক্লান্তি এসে শরীরে ভর করেছে, নিস্তেজ হয়ে আসছে শরীর সব ভয় থেকে, আসলে কিন্তু কিছুই না। এই বিপদ সংকুল, বিপদে ভরা, সংকুল মানে ভরা, এই বিপদে ভরা বাতাসের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম। ভেরিওলিনাম কিং কোম্পানি থেকে নিয়ে খেলেন, এবার ওখান থেকে ফিরছেন, একটা প্রাচীরের গায়ে, গাত্রে মানে গায়ে, শরীরে প্রাচীরের গায়ে দেখতে পেলেন প্রাচীর পত্রে, পত্র মানে আমরা জানি চিঠি, পত্রে আমাদের খবরাখবর থাকে, তাহলে প্রাচীর পত্রে, প্রাচীরের ওপর যে পত্র, অর্থাৎ আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি পাঁচিলের গায়ে অনেক পোস্টার লাগানো থাকে, ছোট ছোট লিফলেট লাগানো থাকে, সেখানে নানা রকম নির্দেশ দেয়া থাকে, অর্থাৎ খবরাখবর দেয়া থাকে, সেটা কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট হোক বা কোনো পার্টির কোনো নির্দেশ হোক, এইসব দেয়া থাকে। এটাই হচ্ছে প্রাচীর পত্র। প্রাচীরের গায়ে যে নির্দেশনামা আছে সেইটা তিনি দেখলেন, ওই রকম একটা পোস্টার বা লিফলেট তিনি দেখতে পেলেন, সঙ্গে একটা বিখ্যাত কবিরাজির নাম, যারা ভেষজ হার্বাল চিকিৎসা করে, শিকড় বাকড় দিয়ে যারা চিকিৎসা করে, কবিরাজ। হোমিওপ্যাথি করা গেছে, মনে মনে ভাবছেন, হোমিওপ্যাথি করা গেছে, কবিরাজি বা বাকি থাকে কেন? যে উপায় হোক সবার আগে আত্মরক্ষা, নিজেকে বাঁচাতে হবে। বিজ্ঞাপিত ঠিকানায় সেই যে বিজ্ঞাপনটা, যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে প্রাচীরপত্রে, সেটা দেখে সেই ঠিকানা অনুযায়ী পৌঁছাতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন, শিল যাতে আগেকার মশলা বাঁটা হতো, শিল নোড়া, শিলে কি একটা বাটছে। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে কন্টিকারির শিকড়, বেটে খেতে হয়। কন্টিকারি হচ্ছে একটা বুনো গাছ, আগাছা বাগানে টাগানে হয়ে বেড়ায়। কন্টিকারি গাছের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই গল্পে আছে। সেই রকম সেই কন্টিকারি গাছের শিকড় বাটা হচ্ছে গল্প। এই কবিরাজ আরও বললেন, ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই, অব্যর্থ যা ব্যর্থ হবে না, প্রতিষেধক অর্থাৎ যা থামিয়ে দেয়, যেটা থামিয়ে দেয় অর্থাৎ রোগটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, এটা রোগ প্রতিষেধক অর্থাৎ রোগটাকে থামিয়ে দেবে। ওটা খেলে ফল দেবেই, অব্যর্থ কোনোভাবেই ব্যর্থ হবে না। আজকে এই পর্যন্ত, সামনের দিন আমরা পরের থেকে পড়ব, প্রশ্ন দেব, প্রশ্নগুলো সবাই আশা করি অনুশীলন করছো, তারপরে আবার এগোবো।